السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بارہ ربیع الاول کا دن وہ دن ہے
ربیع الاول دن تی شئی دن جکھن پرتھوی تے شئی آلور شبھا گمن گھوٹے چھے جاکے اللہ تعالیٰ سراج منی رکھائی تو کرے چھن چار দায়িত্ব ছিল সারা পৃথিবীকে আধ্যাত্মিক আলো দেওয়ার তিনি দিয়েছেন যার দায়িত্ব ছিল পৃথিবীকে খোদার শাসন প্রতিষ্ঠা করার তিনি করেছেন আর যার দায়িত্ব ছিল দীর্ঘকালের আধ্যাত্মিকভাবে মৃতদের আধ্যাত্মিক জীবন প্রদান আর তিনি দিয়েছেন আর যার দায়িত্ব ছিল পৃথিবীকে শান্তি এবং নিরাপত্তা প্রদান আর তিনি তা করেছেন আল্লাহ তাআলা যাকে সম্বোধন করে বলেছেন যে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ আমরা তোমাকে সারা পৃথিবীর জন্য কেবল আশীর্বাদ বা রহমত হিসেবে প্রেরণ করেছি যিনি কেবল মানব জাতির জন্য নয় বরং পশু পাখি সবার জন্য রহমত ও আশীর্বাদ ছিলেন যিনি কেবল মুসলমানদের জন্য নয় বরং অমুসলিমদের জন্য রহমত ও আশীর্বাদ ছিলেন এবং আছেন তার শিক্ষা কিয়ামত পর্যন্ত সবার জন্য রহমত বা আশীর্বাদ যা সম্পর্কে আল্লাহ তাআলা তার মান্যকারীদেরকে সম্বোধন করে বলেছেন যে খোদার রসুলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ তাআলা যেভাবে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যিকরাল্লাহ কাসীরা নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে প্রত্যেক সে ব্যক্তির জন্য যে আল্লাহ এবং পরকালের আশা রাখে আর অজস্র ধারায় আল্লাহ তাআলাকে স্মরণ করে অতএব এই উত্তম আদর্শ অনুসরণ করা ছাড়া মুসলমান মুসলমান আখ্যায়িত হতে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাওহীদ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইবাদতের উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন, উন্নত নৈতিক চরিত্রের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর বান্দার অধিকার প্রদানেরও দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু পরিতাপের বিষয় হলো আজকালকার মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তাকে ভালোবাসার দাবি তো করে, কিন্তু তাদের কর্ম সম্পূর্ণভাবে এর পরিপন্থী, যার শিক্ষা দিয়েছিলেন আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যা তিনি নিজে করে দেখিয়েছেন। তিনি সারা বিশ্বের জন্য আশীর্বাদ এবং রহমত হিসাবে এসেছিলেন, আর এরা যে ভালোবাসার দাবি করে আর বারোই রবিউল আউয়ালকে বড় উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করছে, তারা এই অঙ্গীকার করার পরিবর্তে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার আদর্শ অনুকরণে সর্বত্র রহমত ও আশীর্বাদ বিস্তৃত করব। অধিকাংশ মুসলমান দেশে ফেতনা ও নৈরাজ্যপূর্ণ অবস্থা বিরাজ করছে, আজ এই আনন্দ ঘন দিনে সব মুসলমানের কর্মে এটাই প্রকাশ পাওয়া উচিত ছিল যে আমরা যেই নবীর মান্যকারী, তিনি ছিলেন শান্তি এবং নিরাপত্তার বাদশাহ, তিনি সারা পৃথিবীর জন্য আশীর্বাদ, তিনি খোদার ইবাদতের উন্নত মান স্থাপনকারী ছিলেন, তিনি নৈতিক চরিত্রের উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন, আর আমরা খোদার নির্দেশ অনুসারে তার সন্ন্যত এবং রীতি ও নীতি অনুসরণকারী। তাই আজকের দিনে এই নবীর জন্মদিনের আনন্দে আমাদের পক্ষ থেকে প্রেম প্রীতি ভালোবাসা এবং শান্তি উৎসারিত হওয়া উচিত, কেননা এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যকারীদেরকে করতে বলেছেন, আর আমাদের কাছে তার এই প্রত্যাশাই ছিল, আর এই শিক্ষাই তিনি দিয়েছিলেন। কিন্তু মুসলমান দেশগুলোতে সম্পূর্ণ বিপরীত চিত্র, অর্থাৎ নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান, বরং মুসলিম বিশ্ব এই পৃথিবীর মুসলমানদের কারণে কোনো কোনো ক্ষেত্রে ভীত এবং ত্রস্ত, এই ভয়ের কারণে, অর্থাৎ কোথাও ফেতনা নৈরাজ্যের অগ্নি এক জায়গায় থেকে অন্য জায়গায় না ছড়িয়ে যায়, এই আশঙ্কায় কোনো কোনো শহরে আজকে মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে, সব চক এবং রাস্তায় পুলিশের ব্যাপক মোতায়েন রয়েছে। এটি কি রসুলের জন্ম দিবস উদযাপনের রীতি? প্রত্যেক ভদ্র মানুষ ভীত ত্রস্ত, আর সরকার আইন প্রয়োগ আর আইন শৃঙ্খলার বিষয়ে খুবই শঙ্কিত। আমাদের প্রিয় প্রভুর নামে, আহমদীদের নামে অপালাপ আর নোংরা কথাবার্তা বলা তো এটি নিত্যদিনের ব্যাপার, কিন্তু আজকে এই দিনের খুশিতে এতে ভয়াবহতা এসেছে মারাত্মকভাবে। এরা নিজেদের ধারণা অনুসারে এই কর্মের মাধ্যমে মনে করে যে মহান নবীর সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করছে। কয়েকদিন পূর্বে পাকিস্তানের বিভিন্ন শহরে যে ঘেরাও করা হয়েছে, পরিবেষ্টন করা হয়েছে, ধর্ণা ধরা হয়েছে, তা প্রত্যেক নাগরিককে দুশ্চিন্তা কবলিত করেছে, জীবনের স্বাভাবিক গতি থেমে গেছে, কোনো রোগীর জন্য হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না, স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, বরং দোকান ঘাট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি যার ঘরে পানাহারের দ্রব্যাদি ছিল না সন্তানদের জন্য পানাহার দ্রব্য আনা তার জন্য সম্ভব ছিল না। কোটি কোটি শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে জাতির, আর এসব কিছু এই নামধারী নামধারী আলেমদের রসুল প্রেমের বলিতে পরিণত হয়েছে। সেই রসুল যিনি সারা বিশ্বের জন্য রহমত ও আশীর্বাদ ছিলেন, যিনি আমাদের এই শিক্ষা দিয়েছিলেন যে পথের অধিকার এবং প্রাপ্য প্রদান করো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাজারে হট্টগোল করা থেকে বিরত থাকো। তিনি আরো বলেন পথে বসা থেকে বিরত থাকো। সাহাবারা বলেন যে আমরা তো পথে বসে কাজ করতে বাধ্য, কেননা সে যুগে নির্দিষ্ট কোনো ব্যবসায়িক স্থান ছিল না, অফিস ছিল না যেখানে বসে ব্যবসায়িক বিষয়েদের সিদ্ধান্ত করত। তার বাজারে বসে রাস্তায় বসেই বিষয়ের সিদ্ধান্ত হতো, চুক্তির শর্ত নির্ধারিত হতো। তিনি এটি শুনে বলেন যে তাহলে রাস্তার যে অধিকার আছে তা প্রদান করো। তার জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহ রসুল, রাস্তার অধিকার বলতে কি বোঝায়? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দৃষ্টি অবনত রাখো, মানুষকে দুঃখ কষ্ট দেয়া থেকে বিরত থাকো, এটি পথের প্রাপ্য অধিকার। সালামের উত্তর দাও, এটি রাস্তার অধিকার। নেক এবং পবিত্র কথার নসিহত করো, আর মন্দ কথা থেকে বিরত রাখো, এটি রাস্তার প্রাপ্য অধিকার। তো এরা রসুলের সম্মানের নামে পথ বা রাস্তা বন্ধ করে মানুষকে কষ্টের মুখে ঠেলে দিচ্ছিল, তা সত্ত্বেও এরা নিজেদের ধারণা অনুসারে ধর্মের ঠিকাদার, আর ইচ্ছা অনুসারে যাকে চায় কাফের বানায় তারা, যাকে চায় তারা মোমেন আখ্যা দেয়। যাই হোক, এটি তো হলো এদের কর্মের স্বরূপ। এসব কিছু তারা করছে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মানসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং তার উত্তম জীবন আদর্শের সাথে এসব বিষয়ের দূরতম কোনো সম্পর্কও নেই। এরা যাচ্ছে তাই করতে পারে, কিন্তু আমরা আহমদীদের কাজ এবং দায়িত্ব হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের প্রতিটি দিক দৃষ্টিতে রাখা এবং এর উপর আমল করার পূর্ণ চেষ্টা করা। নিজের সকল শক্তি এবং সামর্থ্যের ভিত্তিতে চেষ্টা করা। এখন আমি মহানবী সাল্লামের উত্তম জীবন আদর্শের বরাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু দিক তুলে ধরব। আল্লাহ তাআলার প্রতি তার যে ভালোবাসা ছিল তা বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম এক মহান সত্তার গভীর প্রেমে মত্ত হন, আর তিনি এর ফলে সেসব কিছু পেয়েছেন যা এই পৃথিবীতে কেউ কখনো পায়নি। আল্লাহ তাআলার প্রতি তার এত গভীর ভালোবাসা ছিল যে সাধারণ মানুষও বলত যে আশিকা মুহাম্মাদুন আলা রাব্বিহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভুর গভীর প্রেমে মত্ত। পুনরায় খোদা তাআলার প্রতি মহানবী সাল্লামের প্রেম এবং ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ ইসলাম আরো বলেন, এই আয়াতগুলো যখন অবতীর্ণ হয় যে মুশরিকরা অপবিত্র এবং নোংরা সর্বনিকৃষ্ট সৃষ্টি, নির্বোধ শয়তানের বংশধর, তাদের উপাস্যরা অগ্নির ইন্ধন এবং জাহান্নামের ইন্ধন, আবু তালেব মহানবী সাল্লামকে ডেকে বলে যে হে আমার ভ্রাতুষ্পুত্র, তোমার গাল মন্দে জাতি এখন চরমভাবে উত্তেজিত, তারা তোমাকে ধ্বংস করার দ্বার প্রান্তে, একই সাথে আমাকেও। তুমি তাদের বুদ্ধিমানদেরকে নির্বোধ আখ্যায়িত করেছ, তাদের সম্মানিত লোকদেরকে নিকৃষ্টতম সৃষ্টি আখ্যায়িত করেছ, তাদের সম্মানিত মহিমান্বিত উপাস্যদের নাম হেজম আর জাহান্নামের ইন্ধন নাম রেখেছ, আর সার্বিকভাবে তাদেরকে নোংরা অপবিত্র শয়তানের বংশ আখ্যায়িত করেছে। আমি তোমার হিতাকাঙ্ক্ষাকে দৃষ্টিতে রেখে বলছি যে তোমার মুখকে নিয়ন্ত্রণ করো, গালমন্দ করা থেকে বিরত হও, নতুবা জাতির মোকাবেলার শক্তি আমার নেই। এটি তার চাচা তাকে সম্বোধন করে বলে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেছেন যে হে আমার চাচা, এটি গালমন্দ নয়, বরং এটি সত্যের বহিঃপ্রকাশ এবং বাস্তব বিষয়ের যথাস্থানে বহিঃপ্রকাশ। এই কাজের উদ্দেশ্যে আমি প্রেরিত হয়েছি। আর এই কাজ করতে গিয়ে যদি আমার মৃত্যু আসে, আমি সানন্দে সেই মৃত্যু বরণ করব, আমার জীবন এই পথে নিবেদিত। আমি মৃত্যুর ভয়ে সত্য প্রকাশ করা থেকে বিরত থাকতে পারি না। হে আমার চাচা, যদি আপনি নিজের দুর্বলতার বিষয়ে শঙ্কিত হন, আপনার আশ্রয় প্রত্যাহার করুন। খোদার কসম, আপনার আশ্রয়ের আমার কোনো প্রয়োজন নেই। আমি খোদার নির্দেশ প্রচার করা থেকে কখনো বিরত হব না। আমার প্রভুর শিক্ষা এবং আদেশ আমার প্রাণের চেয়ে বেশি প্রিয়। খোদার কসম, এ পথে যদি মারা যাই, তাহলে আমি চাই যে বারবার জীবিত হয়ে পথে আবার যেন মৃত্যুবরণ করতে পারি। এটি ভয়ের বিষয় নয়, বরং আমি তার পথে কষ্ট সহ্য করতে অশেষ আনন্দ পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করছিলেন, তার পবিত্র চেহারায় সত্য আলোমাখা বেদনা প্রতিফলিত হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তৃতা শেষ করার পর সত্যের জ্যোতি দেখে আবু তালেব অবলীলায় আবু তালেবের অশ্রু গড়িয়ে পড়ে। তিনি বলেন যে খোদার কসম, তুমি অবস্থা সম্পর্কে আমি অনবহিত ছিলাম। তুমি ভিন্ন এক মহিমায় মর্যাদায় রয়েছ। যতদিন জীবিত আছে, যতদিন সামর্থ্য আছে, তোমার সঙ্গ দেব। আজ আমরা আহমদীদের বিরুদ্ধে অপবাদ আরোপ করা হয় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল ইসলামকে মানার কারণে এরা কাফের হয়ে গেছে। আমি এই যে ঘটনা বর্ণনা করেছি, এইগুলো এটি আমরা ইতিহাসে পড়ি এবং শুনি, কিন্তু যেই কিন্তু যে অবলীলা এবং যে আন্তরিক অবস্থা নিয়ে তিনি এটি বর্ণনা করেছেন, এর মাধ্যমে তার মোহাম্মদ প্রেমের বহিঃপ্রকাশও ঘটে। আর এর কল্যাণে আল্লাহর সাথে ভালোবাসার পথও মানুষের সামনে স্পষ্ট হয়, যা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। এরপর মোহাম্মদ প্রেমে তার পবিত্র জীবনের এই দিকটা বর্ণনা করতে গিয়ে মুসলিম ইসলাম বলেন যে আমি সবসময় আশ্চর্যের দৃষ্টিতে তাকাই যে আরবি নবী, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহস্র সহস্র দরুদ এবং শান্তি তার উপর বর্ষিত হোক, কত মহান মর্যাদার রসুল তিনি, তার সুমহান মর্যাদার পরম মার্গের কথা জানা সম্ভব নয়। তার আধ্যাত্মিক প্রভাবের ধারণা করা মানুষের সাধ্যের বাইরে। পরিতাপ, তাকে যেভাবে শনাক্ত করা উচিত ছিল সেভাবে তার পদম মর্যাদাকে শনাক্ত করা হয়নি। যে একত্ববাদ পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, তিনি সেই বীর পুরুষ যিনি পুনরায় তার পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। তিনি পরমভাবে খোদাকে ভালোবেসেছেন, আর মানব জাতির প্রতি পরম সহানুভূতিতে তার হৃদয় বিগলিত ছিল। এই দুটো জিনিস আছে, একটি খোদার প্রতি প্রেম এবং মানব জাতির প্রতি সহানুভূতিতে আত্মোৎসর্গ করা, আত্মবিলীন করা। তাই খোদা তালা যিনি তার হৃদয়ের রহস্য সম্পর্কে অবহিত ছিলেন, তাকে তিনি সকল নবী এবং পূর্বাপরের সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তার সকল লক্ষ্য তার জীবদ্দশায় তাকে দান করেছেন। তিনি সকল কল্যাণের উৎসস্থল। আর যে ব্যক্তি তার কল্যাণ ধারায় কল্যাণমণ্ডিত না হয়ে কোনো শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ না বরং শয়তানের বংশধর, কারণ সকল শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকে দেওয়া হয়েছে, সকল কল্যাণের ভাণ্ডার তাকে বা তিনি প্রদত্ত হয়েছেন। যদি তার মাধ্যমে পায় না, সে চির হতভাগা। আমরা কি আর আমাদের গুরুত্বই বাকি? আমরা সেই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হব যদি কথা স্বীকার না করি যে সত্যিকার একত্ববাদ আমরা এই রসুলের মাধ্যমে পেয়েছি, আর জীবন্ত খোদাকে আমরা এই কামেল নবীর মাধ্যমে, তার জ্যোতির মাধ্যমে চিনেছি এবং পেয়েছি। খোদার সাথে বাক্যালাপ এবং কথোপকথন, যার মাধ্যমে আমরা তাঁর পবিত্র চেহারা দেখি, এই মহাসম্মানিত রসুলের মাধ্যমে আমাদের লাভ হয়েছে। হেদায়েতের এই সূর্যের কিরণ রোদের মতো আমাদের উপর পড়ে, আর ততক্ষণ আমরা আলোকিত থাকতে পারি যতক্ষণ এর সামনে আমরা দণ্ডায়মান থাকি। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেই প্রকৃত তৌহিদের জ্ঞান অর্জন হতে পারে। তাঁর পবিত্র জীবন আদর্শ অনুকরণ করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, আর হযরত মসীহ ইসলামের দাবির এটিই ভিত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মান কত উন্নত ছিল সেই সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর তাহাজ্জুদের নামাজের চিত্র অঙ্কন করতে গিয়ে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে 11 রাকাতের অধিক পড়তেন না, কিন্তু তা এত সুন্দর, এত দীর্ঘ আর আকর্ষণীয় নামাজ ছিল যে নামাজের দৈর্ঘ্য এবং সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করো না। ভাষা তা সেই অবস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম নয়। এক হাদিসে এসেছে, নামাজ পড়া অবস্থায় এক সাহাবি নিভৃতে, তিনি যখন নফল পড়ছেন, অনেক সাহাবি তাকে দেখেছেন, তিনি বলেন যে তখন গভীর ক্রন্দনের ফলশ্রুতিতে তার পক্ষ থেকে এমন আওয়াজ নির্গত হচ্ছিল যেন চাকি ঘুরছে। একটি রওয়ায়েত, আরেক রওয়ায়েতে আছে যে পানি সিদ্ধ হওয়ার যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ তার পক্ষ থেকে বেরিয়ে আসছিল। রওয়ায়েতে আছে যে অনেক সময় নামাজের দণ্ডায়মান অবস্থায় তাঁর পা ফুলে যেত এবং ফুলে অনেক সময় ফেটে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একবার আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করলাম যে হে আল্লাহ রসুল, আপনি এত কষ্ট কেন সহ্য করেন, কেন যেখানে আল্লাহ তাআলা আপনার পূর্বাপরের সকল দুর্বলতা এবং দোষ ক্ষমা করে দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন যে আফালা ওহেব্বা না কোন আবদান শুকুরা, আমি কি খোদার কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের এসব উন্নতমান সাহাবীদের জীবনে কি বিপ্লব এনেছিল তা বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ ইসলাম বলেন যে আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই যে কোনো ব্যক্তি যতই ঘৃণ্য শত্রু হোক না কেন, সে খ্রিস্টান হোক বা আর্য, এসব অবস্থা যখন সে লক্ষ্য করবে যা মহানবীর পূর্বে আরবের ছিল, আর এরপরে সেই পরিবর্তনের উপর দৃষ্টিপাত করবে যা তার শিক্ষা এবং আধ্যাত্মিক প্রভাবে সৃষ্টি হয়েছিল, তখন তাকে অবলীলায় তার সত্যতার অনুকূলে সাক্ষ্য দিতে হবে। এটি মোটা কথা যে কোরআনে এর পূর্বের অবস্থার চিত্র অঙ্কন করতে গিয়ে বলেছে, অর্থাৎ আরবের লোকদের তার মান্যকারীদের পূর্বের অবস্থার চিত্র এভাবে অঙ্কন করেছে যে ইয়াকুলু কামা তাকুলুল আনআম, অর্থাৎ তারা সেভাবে খায় যেভাবে পশু খেয়ে থাকে, পশুর পশুবত অবস্থা। এ ছিল তাদের অবিশ্বাসের যুগের চিত্র। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক প্রভাব যখন তাদের মাঝে পরিবর্তন আনে, তাদের যে অবস্থা হয়েছে তা হলো ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, অর্থাৎ তারা নিজেদের প্রভুর দরবারে সেজদা এবং দণ্ডায়মান অবস্থায় রাত অতিবাহিত করে। যেই মহান পরিবর্তন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বন্যদের মাঝে সৃষ্টি করেছিলেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সেই সম্পর্কে বলেন যে যেই পরিবর্তন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বন্যদের মাঝে এনেছিলেন, যেই গহ্বর থেকে বের করে তাদের উচ্চতা এবং যে মর্যাদায় পৌঁছিয়েছেন, সেই পুরো অবস্থা দেখে মানুষ অবলীলায় কেঁদে উঠে যে কত মহান বিপ্লব তিনি সাধন করেছেন বা এনেছেন। তিনি বলেন, পৃথিবীর কোনো ইতিহাসে আর কোনো জাতিতে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, এটি নিছক কাহিনী নয়, বরং এগুলো হলো ঘটনা যার সত্যতা এক মহান, যার সত্যতার কথা এক যুগকে স্বীকার করতে হয়েছে। অতএব ওয়ালেনের সাথে মিলিত হয়েছে এবং আখারিনদের জামাতের দায়িত্ব বর্তায় যে আদর্শ অনুকরণে যেভাবে সাহাবিরা নিজেদের ইবাদতের মানকে অনেক উন্নত করেছেন, আমাদেরও আমাদের ইবাদতের মান উন্নত করা উচিত। আর শুধু বস্তুবাদিতায় যেন আমরা আর জাগতিকতায় যেন কেবল আমরা নিমজ্জিত না থাকি, জামাত এবং অঙ্গ সংগঠনগুলো এই রিপোর্ট দেয় শতকরা এত ভাগ মানুষ আমাদের নামাজি হয়ে গেছে, 40%, 50%, 60% মানুষ নামাজি হয়ে গেছে। আমরা যতক্ষণ পর্যন্ত 100% ইবাদত গুজার সৃষ্টি না করব, আমাদের নিশ্চিন্তে বসা উচিত না। শুধু ব্যবস্থাপনা নয়, প্রত্যেক ব্যক্তির আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমি কোথায় কোন অবস্থানে রয়েছি। পুনরায় নিষ্ঠা আর আন্তরিকতার ক্ষেত্রে মহানবীর আদর্শ কিরূপ ছিল? তার ভয়াবহ শত্রু নজর বিন হারেসের সাক্ষ্য শুনুন। একবার কুরাইশ নেতারা সমবেত হয় যাদের মাঝে ছিল আবু জাহাল এবং নজর বিন আল হারেস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন এই কথা বলে কেউ যে তাকে জাদুকর হিসাবে গুজব ছড়িয়ে দেওয়া হোক, মিথ্যাবাদী আখ্যায়িত করা হোক, তখন নজর বিন হারেস দণ্ডায়মান হয় এবং বলে যে হে কুরাইশ, তোমাদের সামনে এমন একটি বিষয় এখন উত্থিত হয়েছে যার উত্তর দেওয়ার জন্য কোনো পরিকল্পনা তোমরা এখনো হাতে নিতে পারোনি। সে বলে যে মুহাম্মদ তোমাদের মাঝে কে যুবক ছিল, তোমাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল, সবচেয়ে বেশি সত্যবাদী, তোমাদের মাঝে সবচেয়ে বেশি সৎ আমানতদার। এখন তোমরা তার চুল সাদা হতে দেখছ, আর যে বাণী সে নিয়ে এসেছে তোমরা বলেছ যে সে জাদুকর, তার মাঝে জাদুর কোনো এতে জাদুর কোনো দিক নেই, আমরাও জাদুকর দেখেছি। তোমরা বলো সে গণক, কিন্তু আমরা গণকও দেখেছি, এ মোটেই গণক নয়। তোমরা বলেছ যে কবি, আমরা কবিতার সকল প্রকার কবিতা জানি, সে কবিও নয়। তোমরা গুজব ছড়িয়েছ সে উম্মাদ, তার মাঝে উম্মাদনার কোনো লক্ষণ নেই। হে কুরাইশ, আর একটু ভাবো, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা মুখোমুখি। আবু জাহল কখনো তার সত্যবাদিতার কথা অস্বীকার করতে পারেনি। সে বলে যে তোমাকে আমি মিথ্যাবাদী বলছি না, কিন্তু শিক্ষা তুমি নিয়ে এসেছ সে শিক্ষা ভ্রান্ত, কারণ তুমি আমাদের মূর্তি প্রতিমার বিরুদ্ধে কথা বলছো। আবু সুফিয়ানও হারকেলের রাজ দরবারে এই কথাই বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেনি, আর সত্য বলার নসিহত করে। তবে ঘৃণ্য শত্রু তাকে কখনো মিথ্যাবাদী বলতে পারেনি, আর এটি আর নবুয়ত যে সত্য ছিল তার অনেক বড় একটি প্রমাণ। ইহুদি আলেম তার পবিত্র চেহারা দেখে বলেছিল যে এই চেহারা মিথ্যাবাদের চেহারা হতে পারে না। অতএব আজও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং তার কর্মের সত্যতার অন্যতম মানি ও মুসলিমদের ইসলামের কাছে টেনে আনতে পারে। এই যে মিথ্যা প্রতারণা আর ধোকা ইসলামের বিরুদ্ধে এটি ঘৃণা বৃদ্ধি করতে পারে, কিন্তু ইসলামের কাছে টানতে পারে না কাউকে। এসব বস্তুবাদিতা প্রসূত কথাবার্তা আর ক্ষমতা প্রতিষ্ঠার নামধারী আলেমদের মিথ্যার ভিত্তিতে মেম্বার জবরদখল করা, এগুলো কখনো ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে না। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণে অনুকরণে আহমদীদেরকে নিজেদের সত্যের মান সবসময় উন্নত করার চেষ্টা করতে হবে, যেন ইসলামের সুন্দর শিক্ষার প্রচার এবং প্রসার কাজটি সহজ সাধ্য হয়। তাবলিগের জন্য কথা এবং কর্মের মাঝে সামঞ্জস্য থাকা অবশ্য, যদি কর্মে সত্য না থাকে তাহলে মানুষ ধর্মীয় শিক্ষাকে মিথ্যা জ্ঞান করবে। আল্লাহর পবিত্র সত্তা এক চিরসত্য সত্তা, ইসলাম ধর্ম একটি চিরসত্য সত্য, সত্যের প্রসার আর সত্যের ভিত্তিতে সত্যের প্রচার প্রসার করা আজকে আমাদের দায়িত্ব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, এক বুদ্ধিমান ব্যক্তিকে স্বীকার করতে হয় যে ইসলামের পৃথিবীতে আগমনের পূর্বে সব ধর্ম বিকৃতির শিকার ছিল, আধ্যাত্মিকতা হারিয়ে বসেছিল। অতএব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য প্রকাশের জন্য সবচেয়ে বড় মুজাদ্দিদ ছিলেন, যিনি হারিয়ে যাওয়া সত্য পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। এই গর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শরীক ছিল না। তিনি সারা পৃথিবীকে এক অমালিশার মাঝে পেয়েছেন, তার আবির্ভাবের মাধ্যমে সে অমালিশা আলোতে বদলে গেছে। যে জাতিতে তিনি আবির্ভূত হয়েছেন ততক্ষণ তিনি ইন্তেকাল মৃত্যুবরণ করেন, যতক্ষণ পুরো জাতির শিরিকের পোশাক পরিহার করে একত্ববাদের পোশাক পরিধান করেছে। শুধু তাই নয়, বরং তারা ইমানের উন্নত মানে উপনীত হয়েছে। নিষ্ঠা, বিশ্বস্ততা এবং দৃঢ় বিশ্বাসের সেই কাজ তাদের মধ্য থেকে উচ্চারিত হয়েছে, যা দৃষ্টান্ত পৃথিবীর কোনো অংশে পাওয়া যায়নি। এই সাফল্য, ইমানের সাফল্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো নবীর ভাগ্যে জোটেনি। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অনেক বড় একটি প্রমাণ, যে তিনি এমন এক যুগে প্রেরিত হয়েছেন যখন যুগ চরম অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল, আর সহজাতভাবে এক মহান সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছিল। আর তিনি এমন সময় পৃথিবী থেকে বিদায় নেন যখন লক্ষ লক্ষ মানুষ শিরক এবং প্রতিমা পূজা পরিহার করে একত্ববাদ এবং সঠিক পথ অবলম্বন করেছিল। সত্যিকার অর্থে মহান সংশোধন তার সাথে সম্পৃক্ত ছিল, যে তিনি এক বন্য প্রকৃতির জাতিকে মানবীয় গুণে সজ্জিত করেছিলেন, বা এবার বলতে পারো যে পশুকে তিনি মানুষ বানিয়েছেন, মানুষকে সুশিক্ষিত মানুষে পরিণত করেছেন, আর সুশিক্ষিত মানুষকে খোদাপ্রেমিক মানুষ বানিয়েছেন, আর আধ্যাত্মিকতার প্রাণ তাদের মাঝে ফুৎকার করেছেন, আর সত্যিকার খোদার সাথে তারা তাদের সম্পর্ক বন্ধন গড়ে তুলেছেন। অথবা যদি সত্যিকার মুসলমান আখ্যায়িত হতে হয়, যদি সত্যিকার খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে সত্যের মানকে উন্নত করতে হবে। আর আজকে যদি কারো জন্য এটি করা সম্ভব হতে পারে, তারা আহমদিরাই করতে পারে, কারণ তারা যোগ ইমামের সাথে অঙ্গীকার করেছে যে তারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে। আর অতএব এটি কেবল অঙ্গীকার পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে, বরং প্রত্যেক আহমদের প্রতিটি কর্ম যেন এর সাক্ষী, তবেই অঙ্গীকারের সত্যতা প্রকাশ পাবে। এক মহান চারিত্রিক গুণ হল বিনয়, বা এভাবে বলা যায় যে বিনয়ের ক্ষেত্রেও তার পবিত্র চারিত্রিক গুণ মহান মানে উপনীত ছিল। তার বিনয়ের উল্লেখ করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে কখনো এমন হয়নি যে সাহাবীদের মাঝে বা আহলে বাইত বা পরিবারের সদস্যদের মাঝে কেউ তাকে ডাকবে আর তিনি তাকে লাব্বাইক বলে উত্তর দেননি। হযরত আয়েশা বলেন যে এই কারণেই কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চারিত্রিক গুণাবলীতে অধিষ্ঠিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর প্রতি তাকাতেন, পুরো মনোযোগ সহকারে তাকাতেন, তার দৃষ্টি থাকতো সবসময় অবনত, মনে হতো তার বেশি চোখ পড়তো মাটির উপর। সকল ব্যক্তি যার সাথে দেখা হতো তাদের প্রথমে সালাম করতেন। তিনি বলেন যে আমি আদম সন্তানের সর্দার, কিন্তু এতে গর্বের কিছু নেই। কিয়ামত দিবসে আমি সর্বপ্রথম সাফায়াতকারী হব, আর প্রথম ব্যক্তি হব যার সাফায়াত গৃহীত হবে, কিন্তু এতে গর্বের কিছু নেই। আর কিয়ামত দিবসে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, কিন্তু এতে গর্বের কিছু নেই। এটি ছিল তার বিনয়ের পরাকাষ্ঠা, যা তার প্রতিটি কথা এবং কর্মে প্রকাশ পেত। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে নিছক অহংকার আর অযথা গর্ব পরিহার করা উচিত, আর বিনয় অবলম্বন করা উচিত। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি প্রকৃত অর্থেই সবচেয়ে বড় ছিলেন, সবচেয়ে বড় সম্মানের যোগ্য ছিলেন, তার বিনয়ের একটা দৃষ্টান্ত কোরআন শরীফে উল্লেখ আছে, লেখা আছে যে এক অন্ধ ব্যক্তি রাসূল কারীম সাল্লামের কাছে এসে কোরআন শরীফ পড়ত। একদিন তার কাছে মক্কার নেতৃস্থানীয় এবং শহরের রয়েস এরা সমবেত ছিল এবং তার সাথে আলোচনারত ছিল, কথায় ব্যস্ত ছিলেন। কিছুটা বিলম্ব হওয়ার কারণে সেই অন্ধ ব্যক্তি উঠে চলে যায়। এটি সামান্য একটি বিষয় ছিল। আল্লাহ তাআলা এই সম্পর্কে একটি সূরা অবতীর্ণ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই ব্যক্তির ঘরে যান এবং তাকে সাথে এনে তার পবিত্র চাদর বিছিয়ে তাতে তাকে বসান। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আসল কথা হলো, যাদের হৃদয়ে খোদার মাহাত্ম্য বিরাজ করে তাদেরকে অবশ্যই বিনয়ী হতে হয়, কেননা তারা খোদার ভ্রক্ষেপহীনতার বিষয়ে সবসময় ভীত এবং ত্রস্ত থাকেন। তিনি বলেন, যেভাবে আল্লাহ তাআলা তুচ্ছ বিষয়কে মূল্যায়ন করেন, যদি কোনো কাজের কারণে তিনি অসন্তুষ্ট হন, নিমেষে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই এসব কথা নিয়ে চিন্তা করো আর এসব স্মরণ রাখো আর এসব মেনে চলো। তার পবিত্র জীবন আদর্শ এবং তার পবিত্র জীবনী সংক্রান্ত বিষয়ে অনন্ত অফুরান সব বিষয়ে তিনি মহান আদর্শ কেনই হবেন না, কেননা তিনি এক মহান মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন আর নৈতিকতার শিক্ষা দিয়েছেন। কেউ দুরাচারী হলেও তার কাছে আসার পর তিনি তাকে নৈতিক গুণাবলীতে সজ্জিত করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার অনুমতি প্রার্থনা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বলেন, এ ব্যক্তি নিজের গৃহে সবচেয়ে ঘৃণ্য এক ভাই, ভাইদের সাথে তার ব্যবহার, ভাই হিসেবে ব্যবহার তার পছন্দনীয় নয়, তার বংশের সবচেয়ে ঘৃণ্য সন্তান। সে ব্যক্তি এসে যখন সেখানে বসে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মনের পরিচয় দিয়ে তার সাথে খুবই সুন্দরভাবে কথা বলেন, যদিও সে ঘৃণ্য ভাই ছিল, এক ঘৃণ্য পুত্র ছিল এবং তার ভিতর অনেক অপছন্দনীয় অভ্যাস ছিল, তিনি খুব সুন্দরভাবে তার সাথে কথা বলেন। সে যখন চলে যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন যে হে আল্লাহর রাসূল, আপনি যখন তাকে দেখেন তার সম্পর্কে অমুক অমুক কথা বলেছেন, কিন্তু তার সাথে আলাপচারিতার সময় পরম হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারার সাথে কথা বলেন। তিনি বলেন যে হে আয়েশা, তুমি আমাকে কখন দুর্ব্যবহার করতে দেখেছ? নিশ্চয় সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি খোদার দৃষ্টিতে কিয়ামত দিবসে সে হবে। তিনি বলছেন যে নিশ্চয় কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি সে হবে যার দুর্ব্যবহার দুরাচারিতার ভয়ে মানুষ তার সাথে সাক্ষাৎ করা পরিহার করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একবার জিজ্ঞেস করা হয় যে হে আল্লাহ রসুল, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো করছি না মন্দ, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন প্রতিবেশীকে কথা বলতে শোনো যে তুমি ভালো, তখন নিশ্চিত হতে পারো যে তোমার কর্মপন্থা ভালো। যদি প্রতিবেশী বলে যে তুমি মন্দ, তাহলে তোমার আর তোমার আচরণ মন্দ, তাহলে নিশ্চিত ধরে নিতে পারো যে তুমি মন্দ এবং তোমার আচরণ সঠিক নয়। অতএব নিজের চারিত্রিক বৈশিষ্ট্য সকল অবস্থায় উত্তম এবং উন্নত রাখা আবশ্যক। এটি আজকে আহমদের আচরণ হওয়া উচিত। আজকে মুসলমানদের মাঝে যে ফিতনা এবং নৈরাজ্য বিরাজ করছে, তার মৌলিক কারণে এটি যে চারিত্রিক বৈশিষ্ট্য তাদের হারিয়ে গেছে। মহানবী সাল্লামের উত্তম আদর্শকে মানুষ ভুলে গেছে, শুধু মৌখিক দাবি বাকি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান জীবন আদর্শের কথা উল্লেখ করতে গিয়ে একবার হযরত মসীহ মওউদ ইসলাম বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে উত্তম আদর্শ ছিলেন। তার পবিত্র জীবন আদর্শের প্রতি তাকাও, যে মহিলাদের সাথে কিভাবে সামাজিক জীবন যাপন করতেন। আমার দৃষ্টিতে সে ব্যক্তি ভীরু এবং কাপুরুষ যে মহিলার মোকাবেলায় দণ্ডায়মান হয়। রসুল করিম ইসলামের পবিত্র জীবন অধ্যয়ন করো, তা যেন এটি জানতে পারো যে তিনি এত উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী ছিলেন। যদিও প্রতাপান্বিত ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু কোনো দুর্বল মহিলাও যদি তাকে দাঁড়াতে বলতো তিনি ততক্ষণ যেতেন না যতক্ষণ সে মহিলা অনুমতি না দিত। তিনি ইসা ইসলাম নিজেই সওদা ক্রয় করে আনতেন। একবার তিনি কিছু ক্রয় করেছেন, এক সাহাবি বলেন যে হে আল্লাহ রসুল আমাকে দিন। তিনি ইসা ইসলাম বলেন না, যার জিনিস তাকেই বহন করা উচিত। হযরত মুসা আলাইহিসসালাম বলছেন যে এর অর্থ এটি করা উচিত নয় যে তিনি লাকড়ির পুটুলি উঠিয়ে আনতেন। এসব ঘটনা বর্ণনার উদ্দেশ্য হলো এসবের মাধ্যমে তার অনাড়ম্বরতা এবং অকৃত্রিমতার কথা প্রতিভাত হয়। পুনরায় হযরত মুসা আলাইহিসসালাম বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাকাও, তার নবুয়তের যুগে 13 বছর সমস্যা এবং কাঠিন্যের মাঝে অতিবাহিত হয়েছে। 10 বছর ছিল শক্তি সম্পদ এবং রাজত্বের তার মোকাবেলায় অনেক জাতি ছিল, প্রধানত ছিল তার স্বজাতি, এরপর ইহুদি খ্রিস্টান প্রতিমা পূজারি বিভিন্ন দল ছিল, তারকা পূজারি ইত্যাদি ছিল, যাদের কাজে প্রতিমা পূজা করাই ছিল, তাদের প্রকৃত খোদার বিশ্বাসের চেয়ে বেশি বিশ্বাস তাদের উপরেই ছিল। তারা এমন কোনো কাজ করত না যা তাদের এই প্রতিমার সম্মান পরিপন্থী হতো। মদ পানের যে চিত্র তা হলো দৈনিক 5 বা 7 বরং পানির পরিবর্তে মদই ব্যবহার করা হতো। অবৈধ কাজকে মাতৃদুগ্ধের মতো প্রিয় জ্ঞান করত। হত্যা ইত্যাদি তাদের দৃষ্টিতে সামান্য কাজই ছিল। বস্তুত পৃথিবীর সব জাতির সার এবং নির্যাস আর নোংরা বিশ্বাসের নির্যাস তাদের ভাগ্যে ছিল এই জাতির সংশোধন, তাদেরকে সঠিক পথে আনা, আর তাও এমন যুগে যখন ছিলেন নিঃসঙ্গ নির্জন, কখনো পেলে খেতেন আর কখনো ক্ষুধার্ত শুয়ে ঘুমিয়ে পড়তেন, যে কয়জন সাথে ছিল নিত্যদিন মক্কাতেও তাদের শোচনীয় অবস্থার সম্মুখীন হতে হতো, অনাহারে দিন কাটাতে হতো, সাথী সঙ্গী মুসলমান যারা ছিল তারাও প্রতিদিন মার খেত। মুসলিম ইসলাম বললেন তারা নিঃসঙ্গ এবং অসহায় ছিলেন, সর্বত্র হাবুডুবু খেতেন, স্বদেশ থেকে তারা বিতাড়িত হয়েছেন, নির্বাসিত হয়েছেন। এরপর দ্বিতীয় যুগ আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে। পুরো আরব দ্বীপ এক প্রান্ত থেকে অপর প্রান্ত তার দাসত্বের শৃঙ্খলে আসে, বিরোধিতা করার কারো সাহস ছিল না, এত মহান ক্ষমতা এবং প্রতাপ আল্লাহ তাআলা দিয়েছিলেন। যদি চাইতেন পুরো আরবকে হত্যা করতে পারতেন, যদি প্রবৃত্তি এবং রিপু পূজারি কোনো মানুষ হতেন তাহলে পূর্বে যে অন্যায় অত্যাচার হয়েছে সেগুলোর প্রতিশোধের উত্তম সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু মক্কা বিজয়ের পর কি বলছেন, লা তাসরিবা আলাইকুম আলিয়ম। বস্তুত এভাবে যে উভয় যুগ মহানবীর জীবনে আসে আর উভয় যুগে তাকে ভালোভাবে যাচাই এবং পরীক্ষা করার সুযোগ ছিল, এটি সাময়িক আবেগ এবং উত্তেজনার কোনো বিষয় ছিল না। মহানবী ইসলামের সকল প্রকার চারিত্রিক বৈশিষ্ট্যের পুরো পরখ করা হয়েছে, তার ধৈর্য, বিচলতা, পবিত্রতা, নমনীয়তা, সহনশীলতা, বীরত্ব, উদারতা, দানশীলতা ইত্যাদি সকল চারিত্রিক বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ পায় এবং কোনো দিকের পরীক্ষিত হওয়া বাকি ছিল না। অতএব আজকে যদি প্রকৃত আনন্দ উদযাপন করতে হয় তার উত্তম আদর্শ অনুকরণে উদযাপিত হতে পারে, যেখানে ইবাদতের মানও হবে উন্নত, যেখানে একত্ববাদের উপরও থাকবে পূর্ণ বিশ্বাস, আর উন্নত চারিত্রিক মানও অর্জিত হবে। যদি এটি না হয় তাহলে আমাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই। যারা আজকে বহুধা বিভক্ত সাময়িক নেতা এবং নামধারী আলেমদের অন্ধ অনুকরণে মানুষের কষ্টের মুখে ঠেলে দিচ্ছে, যদি আমরা এমন করি তাহলে তাদের এবং আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। হযরত মুসা মদের হাতে বয়াতের দাবি হলো সব কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শকে সামনে রাখুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন মহানবী ইসলামের উন্নত মর্যাদার কথা বলতে গিয়ে মুসা ইসলাম বলছেন যে সে মানব যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং পূর্ণ মানব ছিলেন এবং পূর্ণ নবী ছিলেন এবং পূর্ণ কল্যাণ রাজা নিয়ে এসেছেন, যিনি আধ্যাত্মিক উত্থান এবং হাসরের বা মানবজাতিকে সমবেত করার সুবাদে পৃথিবীর প্রথম কেয়ামত সংঘটিত হয়। আর এক মৃত জগৎ তার আগমনের মাধ্যমে জীবন লাভ করেছে সেই কল্যাণময় নবী হযরত খাতামুল আম্বিয়া ইমামুল আসফিয়া খাতামুল মুরসালিন ফখরুন নবিয়্যিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার প্রিয় খোদা, এই প্রিয় রসুলের প্রতি সেই রহমত এবং দরুদ প্রেরণ করো যা সৃষ্টির আদি থেকে কারোর প্রতি তুমি প্রেরণ করনি। যদি এই মহান নবী পৃথিবীতে না আসতেন তাহলে যত ছোট ছোট নবী পৃথিবীতে এসেছেন, যেভাবে ইউনুস, আইয়ুব এবং মসিহ ইবনে মরিয়ম, মালাকি, ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখের সত্যতার আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, যদিও সবাই খোদার নৈকট্য প্রাপ্ত এবং সম্মানিত এবং খোদার প্রিয় রসুল ছিলেন, এটি সেই নবীর অনুগ্রহ যে এদেরকে পৃথিবীতে সত্য জ্ঞান করা হয়েছে। আল্লাহুম সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পর একজনের বা একটি গায়েবানা জানাজা পড়াবো। এটি সিস্টার সালমা গনি সাহেবার, যিনি আমেরিকার ফিলাডেলফিয়াতে থাকতেন। 20 নভেম্বর 83 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের আমির সাহেব লিখছেন যে 1960-61 দশকে 24 বছর বয়সে তিনি বয়াত করেন এবং জামাতভুক্ত হন। পেশার দিক থেকে স্কুল শিক্ষিকা ছিলেন। 1975-76 জলসায় যোগদানের সৌভাগ্য হয়েছে। সেখানকার ঘটনাবলীর হৃদয়ের মাধুরী মিশিয়ে বর্ণনা করতেন। খলিফা মুসা সালেহ রাহেমুল্লাহর সাথে সাক্ষাতের কথা বলতেন। প্রায় 15 বছর আমেরিকার লাজনামুল্লাহর প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। খুবই পরিশ্রম করেছেন। লাজনায় এমাউল্লাহকে একটা নতুন মানে পৌঁছিয়েছেন। বেশ কয়েকবার ফিলাডেলফিয়ার লাজনার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। 5 বেলার নামাজ ছাড়াও তাহাজ্জুদের প্রতি খুবই যত্নবান ছিলেন। সবসময় জামাতের উন্নতির ব্যাপারে সচেষ্ট থাকতেন। তার ফিলাডেলফিয়ার মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার জন্য প্রতি গভীর আগ্রহ ছিল তার। এর জন্য দোয়া করতেন, ইনশাল্লাহ এখনও অচিরেই তা নির্মিত হবে। শ্রদ্ধেয় আমির সাহেব লিখছেন, স্থানীয় সদর সাহেব বলছেন যে জামাতের প্রেসিডেন্ট হিসাবে আমার সাথে তার আনুগত্যের এবং সহযোগিতার সম্পর্ক ছিল, সব অ্যাক্টিভিটিস শেয়ার করতেন। প্রেসিডেন্ট সাহেব আরও বলছেন, 2 মাস পূর্বে যখন পাকস্থলীর ক্যান্সার সংবাদ তিনি অবগত হন, মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে সাক্ষাতের জন্য যখন যাই, তিনি বলেন যে আমার ওসিয়ত শুনুন, ডাক্তার 4 বা 6 মাসের কথা বলছে, কিন্তু আমি মাত্র কয়েকদিনের মেহমান, তোমাকে জানাজা পড়াতে হবে, 3 দিনের বেশি অপেক্ষা করো না। উইলিং বরর মসজিদে জানাজা হবে, কাফনের ব্যবস্থা ফিলাডেলফিয়ায় হয়ে গেছে। মরহুমার কোনো সন্তান ছিল না, তার বংশের কোনো আহমদি এবং কোনো মুসলমানও ছিল না, কিন্তু তার ভাই বোনদের সাথে, অন্যান্য ভাই বোনের সাথে ব্যবহার তার খুবই উত্তম এবং ভালো ছিল। আমেরিকার লাজনার প্রেসিডেন্ট সাহেবা লিখছেন যে খ্রিস্টান পরিবেশে লালিত পালিত হয়েছেন, কিন্তু 15 বছর বয়সেই হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশীয় মৃত্যু এবং খ্রিস্ট ধর্মের ভ্রান্ত বিশ্বাস প্রাশ্চাত্যবাদ সম্পর্কে তার মাথায় প্রশ্ন দানা বাঁধতে থাকে। তিনি এমন এক ধর্মের সন্ধানে ছিলেন যার ফলে তিনি আন্তরিক প্রশান্তি লাভ করতে পারতেন। সেই অনুসন্ধান কালে ক্যাথলিসিজম গভীরভাবে অধ্যয়ন করেন। অন্যান্য ধর্ম অর্থাৎ বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্ট ধর্মের বিভিন্ন ফেরকার জ্ঞান অর্জন করেন। সব ধর্মের ভালো দিক খুঁজে পেয়েছেন, কিন্তু এই ধর্মগুলোর কোনোটি তার প্রত্যাশায় পাশ করেনি। সেই সময় তার কোনো বন্ধু যে কিছুদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে একটা প্যাম্পলেট দেয় যাতে লেখা ছিল হযরত ঈসা ইসলাম ক্রুশে মারা যাননি। এই প্যাম্পলেট দেখতেই তার চোখ খুলে যায়, তার চোখে অশ্রু নেমে আসে। তিনি বলেন যে আমি আবার জীবন লাভ করেছি এমন মনে হতো যে আমার দেহের একটি অংশ দীর্ঘকাল থেকে মৃত ছিল। এই প্যাম্পলেটে তার মাথার বিরাজমান সব প্রশ্ন উত্তর ছিল। এরপর মসজিদে আসেন, সেখান থেকে বিভিন্ন বই পুস্তক ক্রয় করেন, অধ্যয়ন করেন। অবশেষে তিনি আমেরিকার ফিলাডেলফিয়ায় বয়াতের সৌভাগ্য লাভ করেন। তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানেই বসবাস করেন। একবার বলেন যে এটি সেই প্যাম্পলেট ছিল যাতে লেখা ছিল ইসা আলাইহিস সালাম ক্রুশে মারা যাননি, যা আমার ইসলাম গ্রহণের কারণ হয়েছে, যা সত্য এবং প্রকৃত ধর্ম। আহমদী হিসেবে 54 বছর জীবন কাটিয়েছেন। জামাত এবং আহমদীয় খেলাফতের সাথে নিষ্ঠা, বিশ্বস্ততা, প্রেম এবং ভালোবাসার সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। আনুগত্যের ক্ষেত্রে অনুকরণীয় আদর্শ ছিলেন। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহমাহুল্লাহর যুগে 15 বছর পর্যন্ত আমেরিকার লাজনা এমআইএলআর প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। এরপর লাজনার অনারারি সদস্য হিসাবে কাজ করার সৌভাগ্য হয়। তাকে অ্যাফ্রো আমেরিকান ডেস্ক লাজনার সুরা কমিটির প্রেসিডেন্ট হিসাবেও কাজ করার তার সৌভাগ্য হয়েছে। তার হৃদয়ে সবসময় তবলিগি বিষয়ের প্রতি নিবদ্ধ থাকত। যেহেতু খ্রিস্টান পরিবার সাথে সম্পর্ক ছিল, তাই খুবই কার্যকরী এবং বিদগ্ধা আলেম হিসাবে তবলিগ করতেন। তার প্রচেষ্টা অনেকেই আহমদিয়াত গ্রহণ করে, আর অনেকের সংশোধনের কারণ হয়েছেন। তিনি সবসময় ভাতৃসুলভ প্রেম প্রীতি এবং ভালোবাসাপূর্ণ ব্যবহারের নসিহত করতেন। গানা এবং নাইজেরিয়ার বেশ কয়েকটি সফরের পর সর্বত্র আন্টি সালমাগানি নামে পরিচিত ছিলেন। আমেরিকায় সবসময় একে পবিত্র পরহেজগার এবং সর্বজনপ্রিয় মহিলা হিসাবে তিনি মনের মণিকুঠায় জীবিত থাকবেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। তাঁর মাধ্যমে যারা আহমদী হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দৃঢ়তা এবং অবিচলতা দান করুন। আমেরিকার জামাতকে আমেরিকানদের তৌফিক দিন, তারা যেন ইসলামের প্রকৃত বাণীকে শোনা, বোঝা এবং গ্রহণ করার তৌফিক লাভ করে।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر